জয়নি সাই, গতদিন পর্যন্ত আমরা এই শ্রী মহান গ্রন্থের অর্থাৎ মহাভারতের সেই দুরাত্মা দুষ্ট দুর্যোধনকে বোঝানোর জন্য সকলেই চেষ্টা করলেন। সকলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, ভগবান পরশুরাম, ঋষি কণ্ব, ধৃতরাষ্ট্র, বিদুর, পিতামহ ভীষ্মদেব তথা পরম সতী মাতা গান্ধারী চেষ্টা করলেন, কিন্তু সেই দুরাত্মা ইয়ম্বিধ ভগবান এবং হিতৈষী বা গুরুজনদের বাক্য লঙ্ঘন করল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তখন বললেন যে যারা দুষ্ট হয় এদের অন্তিম শাস্তি হচ্ছে দণ্ড, দণ্ড বিধান করা। তা হে মহারাজ, আপনি যদি সেই কৌরব এবং নির্দোষী সমস্ত প্রজা সৈন্য সামন্তকে যদি বাঁচাতে চান, তাহলে এই দুষ্টত্রয় অর্থাৎ দুর্যোধন, শকুনি, দুঃশাসন এবং কর্ণকেও আপনি বন্দি করে কারারুদ্ধ করে পাণ্ডবদের শরণাপন্ন হন, এতেই আপনার মঙ্গল হবে। এছাড়া অন্য কোনো উপায় দ্বারা আপনি শান্তি লাভ করতে পারবেন না। অতএব হে রাজন, এখন বাজি আপনার হাতে, আপনি যদি চান তাহলে শান্তি স্থাপনা হতে পারে, নচেত সমগ্র পৃথিবীর বীররা আজ পৃথিবী থেকে বিদায় নেবে। এখন আপনি যা ভালো বোঝেন তাই করুন। ঋষি বৈশম্পায়ন পরীক্ষিতের পুত্র মহারাজ জনমেজয়কে বললেন, হে রাজন, সেই দুরাত্মা দুষ্ট নিজের মাতার এত সুন্দর নীতিযুক্ত কথা দুর্যোধন সে কানেই ঢোকালো না, কানেই তুলল না সেই সমস্ত নীতিমূলক বাক্যগুলিকে, বরঞ্চ সেই দুষ্ট দুর্যোধন সে ক্রুদ্ধ হয়ে তার দুষ্ট বুদ্ধি সম্পন্ন মন্ত্রীদের কাছে সেই সভা দ্বিতীয়বার পরিত্যাগ করে চলে গেল। সেখানে গিয়ে এই দুর্যোধন, কর্ণ, শকুনি এবং দুঃশাসন তারা চারজন মিলে চিন্তা করল যে এই পাণ্ডবদের বল হচ্ছে এই গোয়ালাটা, কৃষ্ণকে অসম্মানবাচী শব্দ অনেক বলেছে, এই গোয়ালাই হচ্ছে যত নষ্টের গোড়া, অতএব আমরা যদি এই গোয়ালা কৃষ্ণকে যদি বন্দি করি, বন্দি করে যদি কারারুদ্ধ করে রেখে দিই, তাহলে ওই পাণ্ডবগণের উৎসাহ একেবারে ঠান্ডা হয়ে যাবে। এই সমস্ত কথা যখন তারা আলোচনা করছিল, সে সময় মহাবীর মহাপ্রতাপশালী ভগবানের বংশজ সেই সাত্যকী তাদের সেই কথা ইশারাতেই বুঝে ফেললেন। তাদের মনের কথা জেনে তিনি শীঘ্রই কি করলেন, তার সঙ্গে কৃতবর্মা ছিলেন আরো ভয়ঙ্কর বীর, তাকে বললেন যে তুমি অতি সত্তর সৈন্যদের তৈরি করে দাও আর কবচ ধারণ করো। এই দুরাত্মাগণের অভিপ্রায় তো জানতে পারলে, অতএব এখন কবচ ধারণ করো এবং অতি সত্তরে তোমরা মানে একেবারে প্রস্তুতি নাও। এই দুরাত্মাকে সে আমাদের দ্বারকাধীশকে কুচক্রের কুচক্রান্তে ফেলে সে বন্দী পর্যন্ত করতে চায়। কি দুঃসাহসের! সাত্যকী এমনভাবে ক্রোধিত হল যে মনে হলো যেন সেখানেই এই দুষ্ট চতুষ্টয়কে একবারে হত্যা করে দেবে। এবারে তিনি বলছেন, সাত্যকী বলছেন কৃতবর্মাকে যে ভগবান শ্রীকৃষ্ণকে বন্দী বানানোর কথা বলা তো দূরের কথা, তাকে যদি কোনো দুর্বাক্য কেউ বলে তাহলে আমি মনে করি যে তাদের তাকে হত্যা করা উচিত। তাকে এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকার থাকে না। কৃতবর্মা আপনি প্রস্তুতি হন, আমি দেখছি কি করা যায়। মহাবীর সাত্যকী মহোদয়ের এই কথা শ্রবণ করে পরম ধর্মাত্মা বিদুরজি তিনি ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, মনে হচ্ছে আপনার সকল পুত্রকেই মৃত্যু তাদের ঘিরে ধরেছে, এছাড়া অন্য কিছু আর বোঝা যাচ্ছে না। তাদের মৃত্যু তাদের আশেপাশেই ভ্রমণ করছে। দেখুন, এরা একসঙ্গে মিলে কমলনয়ন শ্রীকৃষ্ণকে অপমান করে বল প্রয়োগ করে বন্দী করতে চায়, কিন্তু এরা জানে না যে আগুনের কাছে আগুনকে দেখে পতঙ্গ যেমন আকর্ষিত হয়ে সেই অগ্নির দিকে যায় আর গিয়ে সেখানে পুড়ে নিঃশেষ হয়ে যায়, তার কোনো চিহ্নও থাকে না। তা আমার মনে হয় যে শ্রীকৃষ্ণের কাছে গেলেই ওদের স্বাদ ওই পতঙ্গের মতো মিটে যাবে। তখন শ্রীকৃষ্ণ ভগবান ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, এরা যদি ক্রুদ্ধ হয়ে আমাকে বন্দী করার সাহস করে তাহলে আপনি অনুমতি করুন, আর দেখুন ওরা আমাকে বন্দী করে না আমি ওদের বন্দী করে রাখ। আমি যদি এখন ওকে এবং ওর অনুচরদের বেঁধে পাণ্ডবদের কাছে সমর্পণ করি তাহলে তা নিশ্চয়ই অন্যায় কাজ হবে না। এদের যা প্রবৃত্তি, এদের যা হাবভাব, এদের যা লক্ষণ দেখা যাচ্ছে, আমি দূত হয়ে তাদেরকে যদি বন্দীও করি তাহলে নীতি অনুযায়ী আমার কোনো দোষ লাগবে না। হে রাজন, আমি আপনার সব পুত্রদের অনুমতি দিচ্ছি ওরা যেন দুর্যোধনের ইচ্ছা মতো কাজ করার সাহস দেখায়। মানে সে একলা কি করবে? আপনার এই 100টি পুত্র আমার কাছে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তারা সকলেই চেষ্টা করে দেখুক না। মহারাজ ধৃতরাষ্ট্র বিদুরকে বললেন যে তুমি শীঘ্র গিয়ে পাপী দুর্যোধনকে এখানে নিয়ে এসো তৃতীয়বার। আশা করি এবার আমি তাকে ঠিক করতে পারব। বিদুর তখনই দুর্যোধন আসতে না চাইলেও তাকে এক প্রকার অনুরোধ করে এবং জোরপূর্বক সেখানে নিয়ে আসলে তখন রাজা বলছে ধৃতরাষ্ট্র যে, হে কুটিল দুর্যোধন, তুমি তোমার পাপী সঙ্গীদের নিয়ে পাপকর্ম করতে একেবারে নিচে নেমে গেছো। মনে রেখো, তোমার মতো মূঢ় এবং কুলকলঙ্ককারী ব্যক্তি যা কিছু তাই করতে চায়, তা কখনো পূর্ণ হয় না, এতে সৎ ব্যক্তিরা তোমার নিন্দা করবে। তুমি নাকি তোমার পাপী সঙ্গীদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে বন্দী করতে চাও? একে তো ইন্দ্রসহ, মানে এনাকে ইন্দ্রসহ সমস্ত দেবতাগণও পরাস্ত করতে পারেন না। তোমার এই দুঃসাহস এমনই যেন কোনো শিশু চাঁদ ধরার জন্য চেষ্টা করে। ছোট ছোট বালকেরা, ছোট ছোট শিশুরা মায়ের কোলে থাকে আর বলে, মা ওই চাঁদটা আমি ধরবো। ছোট ছোট হাতগুলো উপরের দিকে করে এমন এমন করতে থাকে। তা তোমার তো সেই প্রকার অবস্থা হয়েছে, তোমার তো নিজস্ব কোনো বুদ্ধি কাজ করছে না। তুমি এমন করো না, এতে তুমি বুঝতে পারছ না এর কি পরিণাম হবে। মহাত্মা বিদুর তিনি আবার বললেন, হে দুর্যোধন, তুমি আমার কথা শোনো। শ্রীকৃষ্ণকে বন্দী করার কথা মহাপ্রতাপশালী নরকাসুরও ভেবেছিল। সেই নরকাসুর তিনি এই ত্রিভুবনের মধ্যে শক্তিশালী ছিল, কিন্তু সমস্ত দানবদের সঙ্গে নিয়েও সে তা করতে পারেনি। তুমি কি করে নিজের বলবুদ্ধির সাহায্যে ভগবানকে মানে ধরবার সাহস করছ? যিনি বাল্য অবস্থাতেই পুতনা এবং বকাসুরকে বধ করেছেন, গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন, অরিষ্টাসুর, ধেনুকাসুর, চানুর, কেশী দৈত্য এবং কংসকে পর্যন্ত তিনি ধূলিসাৎ করেছেন। তাছাড়া তিনি জরাসন্ধ, দন্তবক্র, শিশুপাল, বাণাসুর, যা মহাদেবের পরম ভক্ত, মহাশক্তিশালী, তার আবার 100 হাত ছিল এই বাণাসুরের, এবং আরো অনেক অনেক রাজাদের পরাস্ত করেছেন। সাক্ষাৎ বরুণ দেব, অগ্নিদেব, ইন্দ্রও তার কাছে পরাজয় স্বীকার করেছেন। ইনি তার অন্যান্য অবতার রূপে মধুকৈটব, হয়গ্রীব ইত্যাদি নানা দৈত্যকে বিনাশ করেছেন। ইনি সমস্ত প্রবৃত্তির প্রেরক, কিন্তু নিজে কারো প্রেরণায় কোনো কাজ করেন না। ইনি সব পুরুষার্থের কারণ এবং এই জগতের সৃষ্টি, স্থিতি, প্রলয় আদি তার উপরেই সব কিছু। অতএব তুমি এমন করো না, তোমার দশা কেমন হবে জানো? যেমন আগুনে পড়ে পতঙ্গের কোনো চিহ্নই থাকে না, সেই আগুনকে দেখে মনে করে খুব ভালো জিনিস তো, আগুনের দিকে সেই পতঙ্গ উড়ে যায় আর সেখানে গিয়ে সে তার প্রথমে পাখনাগুলো আগুনে জ্বলে যায়, তারপরে আগুনে পুড়ে সেও ভস্মীভূত হয়ে যায়, তার কোনো চিহ্নই থাকে না। তা তুমি এমন করো না। তথাপি সেই দুরাত্মা দুর্যোধন, সে তার সেই সমস্ত সৈন্যদের ইশারা করল যে কারো কিছু কোনো কথা শোনার প্রয়োজন নেই, তোমরা বন্দি করো। এবারে ভগবানের দিকে সেই সমস্ত সৈনিকরা যখন চতুর্দিক থেকে বেষ্টন করে ভগবানকে ধরতে গেলেন, তা ভগবান তখন অট্টহাস্য করলেন। সেই অট্টহাস্যে দিক বিদিক ত্রিলোক পর্যন্ত একেবারে কম্পমানা হয়ে উঠল, পৃথিবী পর্যন্ত টলমল হতে লাগল, আর সেই সঙ্গে সঙ্গে তার সর্ব অঙ্গে মানে বিদ্যুতের যে জ্যোতি, সেই জ্যোতি বেরোনো আরম্ভ হল, এবং ভগবান দেখতে দেখতে বিশাল বপু তৈরি করে দিলেন। বল বিশাল ভগবান কি যায়। তারপরে সেই ভগবানের বিশাল তনুর মধ্যে অঙ্গুষ্ঠ পরিমিত সব দেবতাদের তার শরীরে দেখা যাচ্ছে, আর সেই ভগবানের ললাটে ব্রহ্মাজি দেখা যাচ্ছে, সব অঙ্গুষ্ঠ পরিমিত এতটুকু। আর বক্ষস্থলে রুদ্র ভগবান, হাত দুটিতে লোকপাল এবং মুখে অগ্নিদেবকে দেখা যাচ্ছে। আদিত্য, সাধ্য, বসু, অশ্বিনী কুমারোদ্বয়, ইন্দ্রসহ মরুদ্গণ, বিশ্বদেব, যক্ষ, গন্ধর্ব, রাক্ষস, এইসবই তার দেহে অভিন্ন হয়ে রয়েছে, পরিষ্কার সকলে দেখতে পাচ্ছে। কিন্তু সেই জ্যোতি কতক্ষণ দেখবেন? সেই জ্যোতির দিকে ভক্তগণ ছাড়া আর ভগবানের কৃপা ছাড়া, ভগবানের দেওয়া দিব্য চক্ষু ছাড়া সেই দৃশ্য কেউ দেখতে সমর্থবান হন না। তার দুই হাতে বলভদ্র এবং অর্জুনও প্রকটিত হলেন। ধনুর্ধারী অর্জুন তার দক্ষিণ হাতে এবং হলধর বলরাম তার বাম হাতে বিরাজমান ছিলেন। ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব তার পৃষ্ঠভাগে ছিলেন, পেছন দিকে। তার আর প্রদ্যুম্ন ইত্যাদি অন্ধক ও বৃষ্ণিবংশীয় যাদবগণ অস্ত্র শস্ত্র সহ তার সম্মুখে প্রকট হয়েছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণের বহু বাহু দৃষ্টিগোচর হল, অনন্ত বাহু বিশ্বরূপ, আর সেই বাহুগুলিতে শঙ্খ, চক্র, গদা, শক্তি, ধনুষ, হল এবং খড়গ ধরা ছিল। তার চক্ষু, নাসিকা এবং কর্ণরন্ধ্রে ভীষণ আগুনের শিখা এবং লোমকূপ থেকে সূর্যের কিরণের মতো জ্যোতি দেখা যাচ্ছে। সে অপূর্ব দৃশ্য, সেই দৃশ্যের দিকে তাকিয়ে থাকা যায় না। শ্রীকৃষ্ণের সেই ভয়ঙ্কর রূপ দেখে সমস্ত রাজা ভীত হয়ে চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করতে হলো না, মানে চোখ স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে আসলো। সেই তেজের দিকে কে তাকাবেন? শুধু দ্রোণাচার্য, ভীষ্ম, বিদুর, সঞ্জয় এবং তত্রত্ব যে সমস্ত মহর্ষিগণ, নারদাদি, তারপরে ভগবান পরশুরামাদি তারা দেখতে সক্ষম হলেন, কারণ ভগবান তাদের দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন। তারা তো ভক্ত, তাই তাদের সেই প্রভুর সেই যে বিশাল রূপ দেখতে কোনো অসুবিধা হয়নি। সভাগৃহে ভগবান শ্রীকৃষ্ণের এই অদ্ভুত কাজ দেখে দেবতারা পর্যন্ত আশ্চর্যান্বিত হয়ে দুন্দুভি আদি বিভিন্ন বাদ্য বাদন করতে করতে ভগবানের উপর পুষ্প বর্ষণ করতে থাকে। হে কমলনয়ন, ধৃতরাষ্ট্র বলছেন, তুমি তো দেখতে পাচ্ছেন না কিন্তু বুঝতে পাচ্ছেন যে কিছু একটা হয়েছে। তিনি বলছেন ভগবানকে, হে কমলনয়ন, সমস্ত জগতের হিতাকাঙ্ক্ষী আপনি, আপনি আমাদের কৃপা করুন। আমার প্রার্থনা, আপনি এখন আমাকে দিব্য দৃষ্টি দিন। আমি শুধু আপনাকেই দর্শন করতে চাই, আর কাউকে দেখার আমার বাসনা নেই। তাই হে প্রভু, আপনি আমাকে দিব্য দৃষ্টি প্রদান করুন। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, হে কুরুনন্দন, অদৃশ্য রূপে আপনার দুটি নেত্র হোক। আর সভায় উপস্থিত রাজা ও ঋষিগণ যখন দেখলেন মহারাজ ধৃতরাষ্ট্র চক্ষুষ্মান হয়েছেন, চক্ষু প্রাপ্ত হয়েছেন, তারা অত্যন্ত আশ্চর্য হয়ে শ্রীকৃষ্ণের স্তুতি করতে লাগলেন। তখন পৃথিবী টলমল করে উঠল, সমুদ্র উত্তাল তরঙ্গ আরো বর্ধিত হতে লাগলো এবং রাজারা হতভম্ব হয়ে গেল। কেউ কেউ সেখানে মূর্ছা পর্যন্ত প্রাপ্ত হয়েছিল সেই ভগবানের সেই বিরাট রূপ দেখে। তারপর ভগবান তার দিব্য চিত্র বিচিত্র অদ্ভুত রূপ ধীরে ধীরে সম্বরণ করল। তারপর শ্রীকৃষ্ণ ঋষিদের অনুমতি নিয়ে সাত্যকী ও কৃতবর্মাকে সঙ্গে নিয়ে সেই সভাভবন ত্যাগ করলেন। তিনি প্রস্থান করতেই নারদাদি যে সমস্ত মহা তেজর্ষি ঋষিবৃন্দ ছিলেন, তারাও আপন আপন স্থানে প্রস্থান করলেন। শ্রীকৃষ্ণকে যেতে দেখে অন্যান্য সমস্ত রাজাদের সঙ্গে সমস্ত কৌরবরাও তাঁর অনুসরণ করলেন, মানে সকলে চলে যাচ্ছে। কিন্তু শ্রীকৃষ্ণ আর তাদের সঙ্গে কথাবার্তা কিছু বললেন না। দারুক তার সেই দিব্য রথটিকে সভাগৃহের বাইরে লাগিয়ে রেখেছিলেন। ভগবান তাতে উঠে, মহারথী কৃতবর্মাও তাতে উঠলেন, আর সাত্যকীও উঠলেন। তারপরে সেখান থেকে তারা চলে গেলেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পিসিমা থাকেন, কুন্তী দেবী, সেখানে। ভগবান শ্রীকৃষ্ণ তখন রাজা ধৃতরাষ্ট্র, দ্রোণাচার্য, ভীষ্ম, বিদুর, কৃপাচার্য এবং বাল্মীককে বললেন যাওয়ার পূর্বে, এখন কৌরব সভায় যা কিছু হয়েছে তা সবই আপনারা প্রত্যক্ষ করেছেন। মন্দবুদ্ধি দুর্যোধন কিভাবে ক্রোধান্বিত হয়ে গেলেন তাও আপনাদের সামনেই ঘটেছে। মহারাজ ধৃতরাষ্ট্র এই ব্যাপারে কিছু করতে পারলেন না, অক্ষম। সুতরাং আমি আপনাদের অনুমতি নিয়ে এবার রাজা যুধিষ্ঠিরের কাছে যাচ্ছি। শ্রীকৃষ্ণ এই কথা বলে যাত্রা শুরু করলে ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য এবং বিদুর, ধৃতরাষ্ট্র, বাল্মীক, অশ্বত্থামা, বিকর্ণ এবং যুযুৎসু প্রমুখ কৌরববীর কিছু দূর পর্যন্ত তাকে অনুসরণ করেছিলেন। তারপরে তিনি পিসিমার সঙ্গে দেখা করার জন্য বিদুরের গৃহে গমন করলেন। বৈশম্পায়ন ঋষি বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ কুন্তির কাছে গিয়ে তার চরণ স্পর্শ করে কৌরবদের যে ঘটনা সেই ঘটনাটি সংক্ষেপে শ্রবণ করালেন। বললেন, হে পিসিমা, আমি এবং ঋষিগণ নানা যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছি, কিন্তু সেই দুরাত্মা দুর্যোধনকে কোনো প্রকারেই তা বোঝানো গেল না। অনেক চেষ্টাই করলাম, এখন এই অন্তিম বিকল্প হচ্ছে যুদ্ধ। পিসিমা, এবার যুদ্ধ হবেই হবে। পিসিমা বললেন, কুন্তিদেবী বললেন, হে মাধব, আমার হয়ে যুধিষ্ঠিরকে তুমি বলবে যে সে যাতে পৃথিবী পালন করে, আর এ কাজে বড়ই ক্ষতি হচ্ছে, তার এই প্রকার বিলম্ব করা উচিত নয়, সে তো ক্ষত্রিয়, অতএব ক্ষাত্র ধর্ম অবলম্বনে এত বিনয় দেখানো অনুচিত, এ তো সাধু মুনি ঋষি বা ব্রাহ্মণদের ধর্মকে সে গ্রহণ করেছে, যদিও শাস্ত্রে ধৈর্যের মহিমা অনেক বেশি দিয়েছেন, তথাপি আমার মনে হচ্ছে এখন তাকে আর এই প্রকার করা উচিত নয়। কারণ পূর্বকালে কুবেরের রাজা মুচুকুন্দকে এই সমগ্র পৃথিবী তিনি দান করতে চেয়েছিলেন। তা মান্ধাতার পুত্র মুচুকুন্দ তিনি বললেন যে আমি এই দান গ্রহণ করব না, আমি যদি বাস্তবিক ক্ষত্রিয় সন্তান হই, ক্ষত্রিয় বীর হই, তাহলে আমি প্রথমে যুদ্ধ করে রাজ্য গ্রহণ করে আমি তা পরিচালনা করি, আমি কেন আপনার দানের জিনিস নেব, আমি নেব না। তা বড় বড় বীররা তারা কখনো দানকে গ্রহণ করতে চান না, আমার হয়ে তাদের তুমি এই সমস্ত কথা বলো, এবং তাদের এমন উচিত নয়, তাদের পৈতৃক সম্পত্তি তারা যুদ্ধ করে হোক বা যেভাবে হোক তাদের থেকে ছিনিয়ে নিক, আমি সব কিছু সহ্য করেছি কিন্তু আমি তাদের সেই যে বারণাবতে অগ্নি সংযোগ, তারপরে বিভিন্ন কষ্ট করে আমরা ভিক্ষাবৃত্তি অবলম্বন করে কেবলমাত্র উদর পূরণ করেছিলাম, আমার সেই মধ্যম পুত্র যে ভীমসেন তার একাই লাগে প্রায় দশ জনের খাবার, সেও ভিক্ষা করে কোনো মতে দুটো খেয়ে আর জল পান করে প্রাণ ধারণ করেছিল। তারপরে সেই ভীমসেনকে বাল্যকালে বিষ প্রদান করেছিল। আমার পুত্রদের সঙ্গে এই কৌরবরা সবসময় অশান্তি লাগিয়ে রাখ, তাদের প্রতি খারাপ ব্যবহার কর, তারা এই পৃথিবীকে তাদের পৈতৃক সম্পত্তিকে বিভাজন করে দিয়ে তারা সেই খাণ্ডব নামক যে প্রস্তরময় ভূমি সেই স্থান প্রদান করল। তথাপি আমার কোনো দুঃখ ছিল না। আমার পুত্রগণ, হে কেশব, তোমার সাহায্যে সেই খাণ্ডব বনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইন্দ্রপ্রস্থ নামে অভিহিত করল। তাদের সেই রাষ্ট্রীয় যজ্ঞে কৌরবরা তাদের বিশাল বৈভব পরাক্রম দেখে ঈর্ষান্বিত হয়ে তাদের সঙ্গে কপট দূতক্রীড়ায় আমন্ত্রণ করল। তথাপি আমার দুঃখ নেই, তাদের রাজ্য কপটভাবে নিয়ে নিল তাতেও আমার দুঃখ নেই। তারা 13টি বৎসর সেই অজ্ঞাত বাসে থাকল, 13টি বৎসর মানে 12 বৎসর বনবাস, 1টি বৎসর অজ্ঞাতবাস, এতেও আমার দুঃখ নেই। কিন্তু আমার সেই যুবতী পুত্রবধূকে এই দুঃশাসনাদি কৌরবরা তারা নৃশংসভাবে সেই রজস্বলা এক বস্ত্র ধারিণী সেই দ্রৌপদীকে জোরপূর্বক বস্ত্রহরণ করে তাকে প্রায় উলঙ্গ করে দিয়েছে। তুমি বলতে পারো, মাধব, এর থেকে দুঃখ আমার আর কিসে হতে পারে? তুমি বলো যে তারা যুদ্ধ করতে করতে মরে গেলেও আমার কোনো দুঃখ হবে না। আর তুমি বলছো যে আমি গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করি, না না, তা হবে না। হে কেশব, আমি আমার ওই পাণ্ডব মানে আমার 5 পুত্রের সঙ্গে তোমাকে আমি তখনই আবার দেখতে চাই যখন তারা যুদ্ধে জয়ী হয়ে সম্রাট হয়ে আমার কাছে যখন আসবে। এর আগে আমি তাদের মুখ দর্শন করতে চাই না। তুমি যুধিষ্ঠির, ভীমসেন, অর্জুন, নকুল এবং সহদেবকে আমার এই মন্তব্য জানাবে আর বলবে তোমরা ধর্মকে সামনে রেখে নীতিকে লঙ্ঘন না করে তোমরা যেভাবে যা করলে হয় সেই ভয়ঙ্কর যুদ্ধে রত হও, এটাই আমার বক্তব্য। এছাড়া আমি আর কিছু চাই না। আমি বীর মাতা, আমি ক্ষত্রিয়ানি, অতএব আমি যে সন্তান প্রসব করেছি এই সন্তান প্রসব করার একমাত্র কারণ হচ্ছে যে আমার পুত্রগণ এই ভিক্ষাবৃত্তিকে অবলম্বন না করে কেবল তারা ক্ষাত্রধর্ম অবলম্বন করে নিজের পরাক্রম নিজের বৈভব দেখিয়ে তারা যেন তাদের পৈতৃক সম্পত্তির অধিকারী হয়, এটাই আমার বক্তব্য। হে শ্রীকৃষ্ণ, এই প্রসঙ্গে আমি তোমাকে একটি প্রাচীন ইতিহাস বলছি। কি ইতিহাস বলছেন? দেখো, বিদুলা নামক এক মহিলা ক্ষত্রিয়ানী, তার এক পুত্র ছিল, তার নাম সঞ্জয়। তা সেই সঞ্জয় একবার নিজের রাজ্য পরিচালনা করত, সে একবার যুদ্ধ করতে গিয়ে মানে তার পুত্র সেই সঞ্জয় সিন্ধু রাজার কাছে পরাস্ত হয়ে একেবারে দীন হয়ে পড়ে। সে সম্রাট ছিল কিন্তু সেই সিন্ধুর রাজার কাছে সে পরাস্ত হয়ে একেবারে দীন হয়ে গেল, সমস্ত রাজ্য হারিয়ে ফেলল, সমস্ত প্রজাগণ তার অধীনস্থ থেকে দূরে সরে গেল। তা সে মৃতপ্রায় হয়ে একেবারে অবসের ন্যায় ভ্রমণ করতে করতে পাগলের মতন তার মাতার কাছে মানে সেই বিদুলার কাছে ফিরে এল। সে সোজাভাবে দাঁড়িয়েও থাকতে পারছে না, তাকে দেখে তার মা বিদুলা বলছেন যে হে সঞ্জয়, তোমার এই প্রকার দশা কেন? আমি শুনেছি যে তুমি রাজ্য হারিয়েছ, সমস্ত বিষয় সমস্ত বৈভবকে তুমি জলাঞ্জলি দিয়েছ। তুমি কি জন্য এসেছ আমার কাছে? বলছেন, হে মাতো, আমি নিজেকে খুব হীন মনে করছি এবং নিজেকে খুব দুর্বল মনে করছি, তাই আমি মনে করছি যে আমি তোমার কাছে এসে একটু শান্তি পাব। বিদুলা তার পুত্র সঞ্জয়কে বলল যে, সঞ্জয়, তোমার নাম সঞ্জয় কেন? যিনি সব দিক থেকে জয়ী হবেন তিনি সঞ্জয়। তা তুমি এই যে নপুংসকের মতন আমার সামনে দাঁড়িয়ে আছো এত বড় একটি শরীর নিয়ে, তোমার এই শরীরকে আমি ধিক্ষার জানাই। তুমি এক নপুংসক ব্যক্তি, তাই আজ তুমি ক্ষত্রিয় ধর্মকে অবলম্বন না করে তুমি আজ ক্যাংলার মতন আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছ, মুখ ঢেকে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছো। যাও, আমি তোমাকে ত্যাগ করছি, ত্যাগ, কারণ আজ আমি বুঝতে পেরেছি যে আমি কোনো ক্ষত্রিয় সন্তানকে জন্ম দিইনি, এক কায়ের এক নপুংসককে আমি জন্ম দিয়েছি। যাও, তোমার মুখ দর্শন আমি করতে রাজি নই। মাতা বিদুলার এই কথা শ্রবণ করে সে আরো ভেঙে পড়ল। সে রোদন করতে করতে মায়ের চরণ স্পর্শ করতে যাচ্ছে, তা বলছেন, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, আজ তোকে আমি জন্ম দিয়েছি, তোর পিতা অত বড় একজন কর্মদক্ষ ক্ষমতাপূর্ণ রাজা ছিল, আর তুই তার নামটা ডুবিয়ে দিলি, আজ আমি মনে করছি আমার জন্মটাই বৃথা, যে আমি তোর মতন এক কায়েরকে জন্ম দিয়েছি। যা যা, তুই আমাকে স্পর্শ করিস না, তুই যেখানে খুশি সেখানে চলে যা, আজ থেকে তোর মুখ দর্শন যেন আমি জীবনান্ত পর্যন্ত কোনোদিন দেখতে না পাই। এবারে সঞ্জয় সে রোদন করতে করতে বলছেন, হে মাতো, তুমি আমাকে না হয় আমি কায়েরই হলাম, না হয় আমি নপুংসকই হলাম, কিন্তু তুমি তো আমাকে জন্ম দিয়েছো, তা তুমি আমাকে এইভাবে এত তাচ্ছিল্য শব্দ প্রয়োগ করছো কিভাবে, কেন? বলছেন যে, দেখো, আমি তোমাকে উচিত, আমি যে ক্ষত্রিয়ানি, আমাকে যা বলা উচিত আমি সেই সকল কথা তোমাকে বলেছি। তা তুমি বলো যে তুমি যে কাজ করেছ, তুমি পরাজিত হয়েছ, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি যে এই দীন এবং হীনের ন্যায় আমার সামনে দাঁড়িয়ে আছ, তুমি বনে জঙ্গলে পলায়ন করে বেড়াচ্ছ, এ আমার সহ্য হচ্ছে না। বলছেন, হে মাতো, তাহলে তুমি বলে দাও আমার কি করণীয়। বলছেন, দেখো, তুমি আমার কথা শোনো, তুমি যে সেই সিন্ধু দেশের রাজার যত শত্রু আছে তাদের সঙ্গে তুমি সন্ধি স্থাপন কর, তারপরে কিছু প্রজারা তার প্রতি অসন্তুষ্ট আছে তাদেরকে নিয়ে তুমি পুনঃ সংগঠন করো। সংগঠন করার পরে তুমি নিজে তপস্যা করো, তপস্যা করে শক্তি অর্জন করো, শক্তি অর্জন করার পর তুমি পুনরায় তাদের সঙ্গে যুদ্ধ করো, ভেঙে পড়ো না। ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে সে কোনো অবস্থাতেই ভেঙে পড়বে না। মাতা বললেন, হে পুত্র, তুমি যেমন আমাকে আমার কর্তব্য জানাচ্ছ যে আমি তোমার মা, আমি তোমাকে এই রূপ কঠোর বাক্য কেন বলছি, তেমনি আমি তোমাকে তোমার কর্তব্য জানাচ্ছি যখন তুমি সিন্ধু দেশের সমস্ত যোদ্ধাদের বধ করবে, তখন আমি তোমার প্রশংসাও করব, আমি তোমার বীরত্বে প্রাপ্ত বিজয়লাভই দেখতে চাই। পুত্র বললেন, হে মাতো, আমার অর্থ নেই আর কোনো সাহায্যকারীও নেই, তাহলে আমি কি করে বিজয় লাভ করব? এই ভয়ানক পরিস্থিতির কথা চিন্তা করে আমি নিজেই রাজ্যের আশা পরিত্যাগ করেছি। যেমন পাপী ব্যক্তি সে স্বর্গে যাওয়ার আশাকে ত্যাগ করে, সে জানে আমি তো পাপী। দেখুন, যদি মনকে জিজ্ঞাসা করা যায় যে আমি কোন স্তরে দাঁড়িয়ে আছি, তাহলে ভেতর থেকে আরেকজন বলে দেবেন যে আমি কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি। মুখে যতই সাধু থাকা যাক, মুখে যতই আমি সাধু কথা বলি না কেন, হৃদয়ে হাত দিয়ে চিন্তা করলেই বোঝা যাবে যে আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তা সেই প্রকার পাপী যে, সে তো জানেই যে আমি উপর থেকে যতই সাধু সাজি না কেন, কিন্তু আমি এক পাপী, সে জানে। তা সেই পাপী ব্যক্তি কি করে, সে স্বর্গে যে যাবে না এসে জানে, এই জন্য সে স্বর্গে যাওয়ার আশাকে পরিত্যাগ করে। তা এই অবস্থাতেও আমিও পুনরায় সেই যে রাজ্য প্রাপ্ত হব, তা আমি চিন্তাও করতে পারি না। তার মাতা তাকে পুনরায় বললেন যে তুমি এইভাবে সংগঠন করো, সংগঠন করে সেই সিন্ধু দেশের রাজার উপরে গিয়ে আক্রমণ করো, তাহলেই তুমি জয়ী হতে পারো। আমি তোমার পুরুষার্থ ও বুদ্ধিবল জানাতে এবং তোমার উৎসাহ বৃদ্ধি করার জন্য এই আশ্বাসন দিলাম। তোমার যদি মনে হয় যে আমি ঠিক কথাই বলেছি, তাহলে মনকে স্থির করে বিজয় লাভের জন্য উঠে দাঁড়াও, তুমি ভেঙে পড়ো না। বিদুলা বলছি, আমার কাছে বহু ধন সম্পদ আছে যা আমি ছাড়া কেউ জানে না, আমি তোমাকে সেগুলি সমর্পণ করছি। মাতা বিদুলার কাছে কিছু গুপ্ত অর্থ ছিল, সম্পদ ছিল, সেগুলো তিনি সেই সঞ্জয়কে দিলেন আর বললেন, হে সঞ্জয়, এখন তোমার অনেক সহৃদ আছে যারা সুখ দুঃখ সহনকারী এবং যুদ্ধে কখনো পৃষ্ঠ প্রদর্শন করে, তাদের সব ঠিকানা নাম গোত্র সব বলে দিলেন, তুমি তাদের সঙ্গে যোগাযোগ করো। বিদুলার পুত্র মহারাজ সঞ্জয় ছিলেন অত্যন্ত হীন প্রকৃতির মানুষ, কিন্তু মায়ের কথা শুনে তার সমস্ত মোহ একেবারে নষ্ট হয়ে গেল। তিনি মাকে বললেন, আমার এই রাজ্য শত্রুরূপ জলে নিমজ্জিত, এবার আমাকে তা উদ্ধার করতেই হবে, না হলে আমি রণভূমিতে প্রাণ ত্যাগ করব। বিদুলা বললেন যে তুমি রণভূমিতে প্রাণ ত্যাগ করলেও আমি গর্ববোধ করব, কিন্তু তুমি আমার কাছে এই হীনের মতন, কাঙালের মতন দাঁড়িয়ে তুমি থাকতে পারবে না, আমার কাছে আসতে পারবে, তুমি রণভূমিতে গিয়ে মারা যাও, এও আমি সহ্য করব, কিন্তু তোমার এই যে দীনতা এ আমি দেখতে পারব না, এতে আমি আরো মারাই যাব। আর বললেন, মাতাকে বলছেন, আমি কত সৌভাগ্যবান যে তোমার মতো মাকে আমি লাভ করছি। এবার তার প্রকৃত জ্ঞান যে ক্ষত্রিয় কাকে বলে, ক্ষত্রিয় কেমন হওয়া উচিত, আর সে যুদ্ধ করতে করতে সেখানে না মরে সেখান থেকে বনে জঙ্গল থেকে সে পালিয়ে সে মায়ের কাছে চলেছে। এজন্যই মাতা বিদুলা তিনি এই সমস্ত কথা বলছেন, আমার আর কিসের চিন্তা, আমি সব সময় তোমার উপদেশ শুনতে চাই, তাই কথার মাঝে চুপ করে থাকি। তোমার অমৃতসম বাক্য শোনা খুবই ভাগ্যের কথা। এবার আমি শত্রু দমন করে জয়লাভ করার জন্য প্রস্তুত, শত্রুজয়ী আমার তৃপ্তি এনে দেব। মাতা কুন্তি মাধবকে বললেন, হে শ্রীকৃষ্ণ, মাতার বাক্যবাণে বিদ্ধ হয়ে চাবুক খাওয়া ঘোড়ার মতন মাতার আজ্ঞানুসারে সঞ্জয় সব কাজ করল এবং সমস্ত কিছু প্রাপ্ত হয়েছিল। এই কাহিনী অত্যন্ত উৎসাহবর্ধক। এই যে আমরা শুনলাম মনে করছি এ তো মহাভারতের গল্প, তা নয়। এই কাহিনী কেমন, মাতা কুন্তি তার মাহাত্ম্য বর্ণনা করছে। এই কাহিনী যারা শ্রবণ করবে তাদের উৎসাহবর্ধক হবে এবং তেজ বৃদ্ধিকারী হবে। কোনো রাজা যখন শত্রু পীড়িত হয়ে কষ্টে পড়বে তখন তার মন্ত্রী যেন এই প্রসঙ্গ তাকে শোনায়। মাধবকে বলছে, এই কাহিনী শুনলে গর্ভবতী নারী সে বীর পুত্রের জন্ম দিয়ে থাকে। যদি কোনো ক্ষত্রিয় নারী এটি শোনেন তাহলে তার গর্ভে বিদ্যাসুর, তপসুর, দানসুর, তেজস্বী, বলবান, ধৈর্যবান, অজেয়, বিজয়ী, দুষ্ট দমনকারী, সাধুদের রক্ষক, ধর্মাত্মা এবং সুরবীর পুত্র উৎপন্ন হয়ে থাকেন। হে কেশব, তুমি অর্জুনকে জানিও যে তোমার জন্মের সময় আমি আকাশবাণী শুনেছিলাম যে এই পুত্র ইন্দ্রের সমান হবে, ভীমকে সঙ্গে নিয়ে সে যুদ্ধস্থলে সমস্ত কৌরবদের পরাস্ত করবে। তা সেই সময় এখন এসে গেছে, তুমি তাদের স্মরণ করিয়ে দিও। শত্রু সৈন্যকে ভীত করে তুলবে, সমস্ত পৃথিবীকে নিজের অধীন করবে এবং স্বর্গলোক পর্যন্ত এই যশ ছড়িয়ে পড়বে। শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে সমস্ত কৌরবদের যুদ্ধে পরাজিত করে অর্জুন নিজে হারানো পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধার করবে এবং পঞ্চভ্রাতা মিলে তিনটি অশ্বমেধ যজ্ঞ করবে, সেই আকাশবাণী আমাকে বলেছিল। অতএব হে মাধব, আমার মনের ইচ্ছাও তাই যে তুমি দৈববাণীতে আমি যেমন শুনেছি তেমনই যেন হয়, যদি ধর্ম সত্য হয় তাহলে তেমনই হবে। তুমি অর্জুন ও ভীমকে বলবে, ক্ষত্রিয়ানি যে জন্য সন্তানের জন্ম দেয় তার উপযুক্ত সময় এসেছে। দ্রৌপদীকে বলবে, তুমি উচ্চ বংশে উৎপন্ন হয়েছ, তুমি যে আমার সব পুত্রের সঙ্গে ধর্ম অনুযায়ী ব্যবহার করেছ তা তোমারই যোগ্য কাজ। নকুল এবং সহদেবকে বলবে যে তোমরা প্রাণপণে পূর্ণ শৌর্য প্রদর্শন করে ভোগ আকাঙ্ক্ষা পূর্ণ করো, প্রথমে যুদ্ধ করো তারপরে। হে কৃষ্ণ, রাজ্য হারানোতে অথবা কপট পাশা খেলায় পরাজিত হয়ে পুত্ররা বনবাসে বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দুঃখ ভোগ করলেও আমার হৃদয় বিদীর্ণ হয়নি, কিন্তু আমার সেই পুত্রবধূকে এমনভাবে অসম্মান করা হয়েছে যে আমি তা কোনো প্রকারেই সহ্য করতে রাজি নই। বৈশম্পায়ন মুনি পরীক্ষিতের পুত্র জনমেজয়কে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ তখন তার পিসিমা কুন্তী দেবীকে দণ্ডবত প্রণাম করলেন এবং প্রদক্ষিণ করে তিনি বাইরে বেরিয়ে আসলেন, পাণ্ডবদের জন্য রওনা হলেন। সে বাইরে ভীষ্মাদি প্রমুখ প্রমুখ সজ্জনবৃন্দ ভগবানের জন্য অপেক্ষা করছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান তো এমনই, চৈতন্য চরিতামৃতে বলেছেন না, একসাথে কার্যপ্রভু করেন পাঁচ সাত। তিনি যখন যাচ্ছেন সকলকে বিদায় দিলেন, বিদায় দিয়ে কর্ণকে তুলে নিলেন রথে, দিয়ে কর্ণের মাথাটা খারাপ করে যাবেন ভগবান। তা কর্ণকে তিনি কিছু মানে গুপ্ত কথা বললেন যে দেখো, তুমি যে সেই দুরাত্মা দুষ্ট দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছো, তুমি কি তোমার মাতা পিতার আসল পরিচয় জানো? বলছেন, না মাধব, আমি তো তা জানি না। কর্ণ কিন্তু কৃষ্ণকে জানেন যে ইনি সাক্ষাৎ ভগবান, বলছেন না। তাকে সম্পূর্ণ ইতিবৃত্ত ঘটনা তিনি শ্রবণ করালেন যে তুমি তোমার মায়ের জন্য আজ পর্যন্ত ব্যাকুল, কে সে বীর প্রসবিনী মাতা? তোমার মা আরো পাঁচজন বীরদের মা, তারা অজেয়। কর্ণ তো মহাবুদ্ধিমান, বলছেন তাহলে তো পাঁচজন পুত্রের মা, তারা বীর, তারা অজেয়, তাহলে তো পঞ্চ পাণ্ডব ছাড়া আর কেউ না। বলছেন, কেশব, তাহলে সেই পঞ্চ পাণ্ডব নাকি? বলছেন, তাছাড়া আর কে হবে? তা বলছেন, তাহলে ওই রাজমাতা কুন্তি, সে আমার মা? বলছেন, হ্যাঁ, তুমি সকলের জ্যেষ্ঠ পুত্র। এবারে সে তো চিন্তাযুক্ত হয়ে পড়ল যে আমি জ্যেষ্ঠ হয়ে আমার কনিষ্ঠ ভ্রাতাদের কি করে মারি, কি করে বধ করি। এবার সে চিন্তাযুক্ত হয়ে ভগবানকে বলছেন যে হে কেশব, এই এখন ভয়ঙ্কর যুদ্ধের সময় আমি আমার মিত্রতা নিভাতে গিয়ে যাব, সেখানে তুমি এখন আমাকে এই কথা বলে আমাকে কমজোর কেন করে দিলে? বলো, তুমি এই কথা আমাকে এখন কেন বললে? তুমি তো আগেও বলতে পারতে। কেশবের সঙ্গে কি আর চালাকি করে কেউ পারে? কেশব হেসে বলছেন, দেখো কর্ণ, যে কোনো কিছু প্রকট করার একটি সময় আছে, প্রভুর যখন ইচ্ছা হয় সেই সময় প্রকট হয়ে পড়ে। তাই এখন তুমি জানতে পারলে যে কে তোমার মা, কে তোমার বাবা। বাবা মায়ের পরিচয় করে দিয়ে তাকে একেবারে নিরুৎসাহ করে ফেললেন, তাকে একেবারে মর্মান্তিকভাবে ভগবান আহত করে দিয়ে তিনি অতি দ্রুত গতিতে উপপ্লব্য নামক যে গ্রাম সেখানে পৌঁছে গেলেন। এবার সেখানে বিশ্রাম নিয়ে তিনি পাণ্ডবদের কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত জানাবেন। যদি মহাপ্রভুর কৃপা হয় তাহলে আমরা হয়তো আবার কখনো এর পরবর্তী অংশ আস্বাদন করব বলে আশা করি। আগামী দিন থেকে এখানে সপ্তাহ আরম্ভ, অতএব আমাদের পাঠের বিরতি হয়তো, তো যাই হোক, কালকে থেকে আমাকে বলে দিয়েছে। তা যদি তারপরে যদি সম্ভব হয় সপ্তাহের পরে, আমারও গোবর্ধনে একটি সপ্তাহ রয়েছে, তা সেটি সুসম্পন্ন হওয়ার পর যদি গৃন্দ্রবিহারীর ইচ্ছা হয় তাহলে আমরা পুনরায় এই মহাভারত শ্রবণ করব বলে আশা করি। এবং আজ আমাদের প্রায় পৌনে তিন মাস হয়ে গেল এই মহাভারত শ্রবণ করতে করতে, তা যদি গিরিধারীর আবার কৃপা হয় তাহলে এর পরবর্তী অংশ আমরা আবার যথাসময়ে শ্রবণ করব বলে আশা রাখি। আর যদি আমার তরফ থেকে কোনো বলার ভিতরে ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা তো মহান ব্যক্তি, তার নিজ গুণে আমাকে মানে ক্ষমা করে নেবেন, সংশোধন করে নেবেন। আর অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই রাখলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গৃন্দ্র বিহারে ভগবান কি জয় শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয় শ্রী শ্রী কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয় শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত বাবা মহারাজ কি জয় শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবা মহারাজ কি জয় মহন্ত শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয় সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয় 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 শ্রী রাধে নিতাই গৌর হরিবোল।